হ্যালো,
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় আমেরিকার রাজনীতিতে অভিবাসন ইস্যু। সঞ্চালন করছেন শেগুফতা নাসরিন খুইন।
শুভ সন্ধ্যা, হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় আমেরিকার রাজনীতিতে অভিবাসন ইস্যু। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের তিন বিশিষ্ট অতিথি আছেন। আমাদের সঙ্গে আজ যোগ দিচ্ছেন ডক্টর জিল্লুর রহমান খান। ডক্টর খান একজন রাজনৈতিক বিশ্লেষক, উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের রোজবুশ প্রফেসর এমেরিটাস। তিনি বর্তমানে রলিন্স কলেজে অ্যাডজাঙ্ক্ট প্রফেসর। ডক্টর জিল্লুর রহমান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
আপনাকে ধন্যবাদ।
আমাদের সঙ্গে আরও যোগ দিচ্ছেন ডক্টর মেহনাজ মোমেন। তিনি টেক্সাস A&M আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর। ডক্টর মেহনাজ মোমেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
আমাদের তৃতীয় বিশিষ্ট অতিথি হচ্ছেন ডক্টর মোহাম্মদ আবু নাসের। তিনি স্যাক্রামেন্টোতে ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ডক্টর মোহাম্মদ আবু নাসের, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
শ্রোতাদের জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 202-619-3062। এছাড়া আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। তাহলে শুরু করা যাক। আবার মনে করিয়ে দিচ্ছি, আজকে আমাদের বিষয় হচ্ছে আমেরিকার রাজনীতিতে অভিবাসন ইস্যু। অনেকে ইতিমধ্যে ফোন করছেন। প্রথম প্রশ্নটি নিয়ে আসি।
আমার নাম মোহাম্মদ আফাত হোসেন, আমি একজন অধিবাসী, আমি নিউ ইয়র্ক প্রবাসী। আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, ডোনাল্ড ট্রাম্প সহ রিপাবলিকান যে প্রেসিডেন্ট প্রার্থীরা আছেন, তারা যেই তারা মোটামুটি ইমিগ্রেশন বিরোধী কথাবার্তা বলতেছে, তো এটার গ্রহণযোগ্যতা কতটুকু? কারণ আমেরিকা একটা ইমিগ্রেন্ট কান্ট্রি, তো ইমিগ্রেন্ট বিরোধী কথাবার্তা বলা এতে তাদের প্রেসিডেন্ট প্রার্থীর গ্রহণযোগ্যতা কতটুকু হবে, এটাই আমার প্রশ্ন।
অনেক ধন্যবাদ আরাফাত হোসেন। আপনারা তো শুনলেন প্রশ্নটা, যে রিপাবলিকান প্রার্থীদের ইমিগ্রেশন বিরোধী কথাবার্তা কতটা গ্রহণযোগ্য হবে ভোটদাতাদের কাছে। প্রথমেই যাচ্ছি ডক্টর জিল্লুর রহমান খানের কাছে।
না, খুব ভালো প্রশ্ন করেছেন। কারণ যে আমেরিকায় হচ্ছে যে স্ট্যাচু অফ লিবার্টি, নিউ ইয়র্কে আপনি থাকেন, স্ট্যাচু অফ লিবার্টি ওয়েলকামস পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা এই দেশটাই গড়ে উঠেছে ইমিগ্রেন্টসদের জন্য। এই কেউ ইমিগ্রেন্ট বাদ দিয়ে কাউকে আপনি কি দেখতে পারবেন না। হয়তো এসছে রিসেন্ট কিছু ইমিগ্রেন্ট, কিছু আগের ইমিগ্রেন্ট, তার আগে, এবং তারা আদিবাসী যারা ছিলেন তারা এখন ওই আপনার কনসেন্ট্রেশন ক্যাম্পের মতন থাকেন। তারা আদিবাসী, তাদের আমেরিকান ইন্ডিয়ান্স বলা হয়, আর সবাই ইমিগ্রেন্টের দেশেরটাই হচ্ছে ইমিগ্রেন্টের দেশ। তো এখানে যদি এই রাজনীতি করার জন্য এরা ওই এক্সট্রিম রাইটিস্টদের অ্যাট্রাক্ট করবার জন্য এই ইমিগ্রেন্টদের বাদ দিয়ে কথা বলে সুযোগ করে, যে যারা এই দেশে জন্ম নিয়েছেন তারাও এদেশে থাকতে পারবেন না, এরকম যদি কথা বলে তো সেটা তো গ্রহণযোগ্য নয়। আপনাকে বলছি যে রিপাবলিকান মধ্যেও আছে, যে রিপাবলিকান যে একটা নিউজ পেপার আছে ওয়াল স্ট্রিট জার্নাল, হচ্ছে রিপাবলিকানের কট্ট রিপাবলিকান নিউজ পেপার, ওর এডিটোরিয়াল আপনি সেদিন পড়ে দেখবেন, বলছে যে ডোনাল্ড ট্রাম্প যা বলছে এটা একেবারেই গ্রহণযোগ্য নয়, এটা হচ্ছে আমেরিকার যে আদর্শের বিরুদ্ধে এটা চলে যাচ্ছে। এটা যদি রিপাবলিকান একটা নিউজ পেপার, কট্ট রিপাবলিকান নিউজ পেপার যদি বলে থাকে, আপনি বুঝতে পারছেন যে এরা চাচ্ছে ওই রিপাবলিকান প্রাইমারি প্রাইমারি যে হচ্ছে যে যারা খুব কনজারভেটিভ ব্যাপারে তারাই গিয়ে ভোট দেয়। এই আইওয়া প্রাইমারি এখন হবে প্রথম, দিস ইজ এন ইম্পর্টেন্ট প্রাইমারি। আপনার মনে রাখতে হবে যে এই প্রাইমারিতে এই 2007 ওই সময় প্রাইমারি হয়েছিল, সেখানে হিলারি ক্লিন্টন ওয়াজ লিডিং বারাক ওবামা 18 পয়েন্ট। এই প্রাইমারি হিলারি ক্লিন্টন হেরে গিয়ে সমস্ত গোলমাল হয়ে গেল হিলারি ক্লিন্টন, বারাক ওবামা ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট। তো এটা আরেকটা করে মনে হবে যে বারাক ওবামা যে স্ট্যান্ডটা নিয়েছিলেন, এই ডোনাল্ড ট্রাম্প তাকে বলেছিল যে তো প্রেসিডেন্ট হতে পারে না, কারণ এর জন্মই হয় না এই আমেরিকার ইয়েতে। কিন্তু পরে দেখা গেল যে ডোনাল্ড ট্রাম্প এগুলো সমস্ত এটা ভুল ভ্রান্তি ভাবে তুলে ধরতে চেষ্টা করেছে, এবং যার ফলে মানুষের সাপোর্টও বেড়ে গেল যে আপনার যারা হোয়াইট আমেরিকান তাদের সাপোর্ট অত ছিল না, কিন্তু তবুও 60% অফ হোয়াইট আমেরিকান ভোটেড ফর হিম এন্ড 60 না আমি বলবো লেস দেন 50%, কিন্তু আপনার যে এখানে অধিবাসী তাদের ওভারওয়েলমিংলি ভোটেড ফর বারাক ওবামা।
অনেক ধন্যবাদ ডক্টর খান, আমাদের অনেক আরো দুজন ইয়ে আছেন তাদেরকে আমরা এই বারবার আসব আমরা এই একই প্রশ্নে। ডক্টর মেহনাজ মোমেন আপনি কি বলেন?
হ্যাঁ আচ্ছা, আমি একটু সংক্ষেপে বলছি, আমেরিকার নির্বাচনকে দুটো ভাগে ভাগ করতে হবে, দুভাবে দেখতে হবে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে আসল ইলেকশনটা। এবং এই মুহূর্তে যত কিছু হচ্ছে নির্বাচনী প্রচারণায়, যত কিছু কথা বলা হচ্ছে, সবকিছু হচ্ছে প্রাইমারিকে লক্ষ্য করে। কারণ ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলছেন সেগুলো জেনারেল ইলেকশনে অগ্রহণযোগ্য হতে পারে, কিন্তু প্রাইমারিতে যেটা করতে চাচ্ছে যে সবচেয়ে কনজারভেটিভ মানুষগুলোর ভোট পেতে চাচ্ছে যাতে নমিনেশন পায়, সেই জন্যই এই ধরনের কথাগুলো আমরা শুনতে পাচ্ছি। এখন জেনারেল ইলেকশনের কথা এটা নিশ্চয় আমরা অন্য প্রসঙ্গে আবার আসবো, সেখানে আমি এখন যাচ্ছি না। কিন্তু আপনি যে শ্রোতা প্রশ্ন করলেন ওনাকে বলছি, আপনি যদি লক্ষ্য করেন অন্যান্য যে প্রার্থীরা যেমন জেব বুশ, মার্কো রুবিও, যাদের অভিবাসন সম্পর্কে মোটামুটি একটা গ্রহণযোগ্য নীতি ছিল, মানে নীতির সমালোচনা করতে পারি কিন্তু নীতি এরকম ধরনের র্যাডিক্যাল কোনো নীতি ছিল না, তারাও এই বিষয়ে একদম এখন চুপ পাচ্ছেন বা তারা তাদের নীতি থেকেও দূরে সরে যেতে চাচ্ছেন। কারণ এই মুহূর্তে তারা যেটা নিয়ে চিন্তা করছেন সেটা হচ্ছে একেবারে শুধুমাত্র প্রাইমারি।
অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আবু নাসের।
ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলছেন সেটা সম্পূর্ণ রাজনৈতিক কারণে বলছেন। আমার মনে হয় যে উনি নিজেও জানেন তিনি যেসব বিষয়ে বলছেন সেগুলো তিনি বাস্তবায়ন করতে পারবেন না। এবং ডক্টর মেহনাজ মোহন যেমন বললেন যে তিনি এই কথাগুলো বলছেন প্রাইমারি ইলেকশনকে কেন্দ্র করে, এগুলো আসলে টোটালি বোগাস একটা কথাবার্তা।
অনেক ধন্যবাদ। শ্রোতাদের মনে করিয়ে দিচ্ছি আজকে আমাদের হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে আমেরিকার রাজনীতিতে অভিবাসন ইস্যু। আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের তিনজন বিশিষ্ট অতিথি আছেন, ডক্টর জিল্লুর রহমান খান, ডক্টর মেহনাজ মোমেন এবং ডক্টর মোহাম্মদ আবু নাসের। এবারে আমরা আরেকটি প্রশ্ন নেব। হ্যালো,
আমি বোস্টনে থাকি, আমার নাম মিলন।
বলুন,
আমার একটা প্রশ্ন আছে। 2016 নির্বাচনে ইমিগ্রেশন অর্থনীতি কোনটা বেশি প্রভাব ফেলবে?
অনেক ধন্যবাদ। বস্টন থেকে ফোন করেছেন মিলন। অর্থনীতি না অভিবাসন কোন বেশি, কোন ইস্যুটি বেশি গুরুত্বপূর্ণ হবে আগামী নির্বাচনে, তো আপনারা কে কি মনে করছেন? ডক্টর মেহনাজ মোমেন।
আমার কাছে মনে হয় অর্থনীতি সব সময় যে কোনো নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় থাকে। মানে অনেক সময় হয়তো এরকম একটা কোনো টেরোরিজম ইভেন্ট হলে সেটা চলে আসে, কিন্তু সাধারণত অর্থনীতি কি অর্থনীতির উপরে আর কোনো বিষয় উঠতে পারে না। এখন এটা অর্থনীতি নিয়ে এটা এখন এটাও খুব ইন্টারেস্টিং হবে দেখার জন্য যে কোন দল অর্থনীতি নিয়ে বেশি কথা বলবেন। কারণ যেহেতু এই মুহূর্তে ক্ষমতায় ডেমোক্রাটরা আছেন, রিপাবলিকানরা যেটা সাধারণত হয়ে থাকে তারা অর্থনৈতিক ভূমিকায় ডেমোক্রেটদের সমালোচনা করার কথা, কিন্তু অর্থনীতিতে এই ডেমোক্রেটদের ভূমিকা মোটামুটি মানে অনেকখানি ভালো হয়েছে। এখন যদি ধরেন অয়েল প্রাইস অনেক ড্রপ করে, ইকোনমি অনেক খারাপ হয়, তখন হয়তো ওদের জন্য এটা সমালোচনা করার একটা রাস্তা খুলে যাবে, কিন্তু না হলে অর্থনীতির বিষয়টা ওরা হাতে ধাতু করে সামনে আনতে চাইবে না। তো অধিবেশনের বিষয়টা খুবই খুবই মানে ইন্টারেস্টিং, কারণ আপনি যদি রিপাবলিকানদের কথা ভাবেন, প্রাইমারিতে যেই জিতুক না কেন তারা এই ধরনের ভীষণ র্যাডিক্যাল, ভীষণ অসুবিধাজনক কথা বলি হয়তো তারা নমিনেশন জিতবেন, কিন্তু একবার প্রাইমারি জিতার পর তখন তাদের লক্ষ্য হবে জেনারেল ইলেকশন জেতা। এবং আমেরিকার ডেমোগ্রাফি এখন এমন বদলে গেছে যে অভিবাসনের বিরুদ্ধে এরকম নেগেটিভ কথা, এরকম নেতিবাচক কথা বলে ওই ইলেকশন জেতা খুবই কঠিন। কিন্তু ডেমোক্রেটদের যারা প্রার্থী যেমন হিলারি ক্লিনটন, বার্নি স্যান্ডার্স, যাকে আমি অর্থনীতির কথা যদি বলেন, যার অর্থনীতির মানে নীতিমালায় আমার সম্পূর্ণ সমর্থন আছে, কিন্তু ওনাদের কেউ কিন্তু অধিবাসন নিয়ে এখন পর্যন্ত সেরকম কোনো কিছু বলেনি। তো এটা প্রাইমারি শেষ হওয়ার পর এটা দেখা যাবে যে এই দুই বিষয়ের কোন বিষয়টা সবচেয়ে বেশি আলোচিত হবে। আমার কাছে মনে হয় যদি অয়েল প্রাইস সাংঘাতিক ভাবে ড্রপ না করে, যদি অর্থনৈতিক অবস্থা খারাপ না হয়, তাহলে রিপাবলিকানরা এই অর্থনীতির বিষয়টাকে ফোরফ্রন্টে আনতে চাইবে না। কিন্তু অধিবেশনও তাদের জন্য ভীষণই জটিল একটা বিষয়।
তাহলে আমাদের অর্থনীতির উপরও চোখ রাখতে হবে মনে হচ্ছে, ডক্টর মোহাম্মদ আবু নাসের।
আমিও একমত যে আমার মনে হয় অর্থনীতি প্রাধান্য পাবে, তবে দেখতে হবে যে আপনার যদি অর্থনীতি অবস্থা এখনকার মতো বেশ ভালো থাকে, যেমন একটু জাস্ট বলার জন্য আপনার বোঝার জন্য বলো যে 2008 সালে যখন প্রেসিডেন্ট ওবামা নির্বাচিত হন তখন কিন্তু অর্থনীতির অবস্থা খুব খারাপ ছিল, মানুষের চাকরি বাকরির অবস্থা খুব খারাপ ছিল, এখানকার আনএমপ্লয়মেন্টের যে হার সেটা প্রায় 9% মতো ছিল, এখন সেটা 5% একটু উপরে। যদি এরকম অর্থনৈতিক অবস্থা ভালো থাকে তাহলে ডেমোক্রেটরা চাইবেন যে অর্থনৈতিক যে কর্মসূচিগুলো বর্তমান হোয়াইট হাউস নিয়েছে, প্রেসিডেন্ট ওবামার প্রশাসন নিয়েছে, সেগুলো যেন কন্টিনিউ করে। সেই কন্টিনিউ করার আহ্বান জানিয়ে ভোটারদেরকে তারা বলবেন যে আবারও যেন তারা একজন ডেমোক্রেটকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেন। আর যদি অর্থনৈতিক খারাপ হয় তাহলে হয়তো রিপাবলিকানরা বলবেন যে না, ডেমোক্রেটদের যে অর্থনৈতিক নীতিমালা সেগুলো কাজ করেনি, এখন দরকার রিপাবলিকানদের অর্থনৈতিক নীতিমালা। আরেকটি বিষয় আমার মনে হয় প্রাধান্য পাবে আগামী নির্বাচনের সময় জাতীয় নিরাপত্তা, বিশেষ করে আপনার সারা বিশ্বে যে উগ্র ধর্মীয় গোষ্ঠীগুলো মাথাচাড়া দিয়ে উঠছে সেসব বিষয়ে আমেরিকানরা বেশ শঙ্কিত। অর্থনীতির পাশাপাশি জাতীয় নিরাপত্তাও একটি বড় বিষয় হবে বলে আমার ধারণা।
ধন্যবাদ ডক্টর জিল্লুর রহমান খান।
অর্থনীতি আপনার ইমিগ্রেশন সিকিউরিটি এগুলো সমস্ত কিন্তু একেবারে ডাকটেল বলি অঙ্গাঙ্গ ভাবে জড়িত, একটার সঙ্গে আর একটা আপনি আলাদা করা খুব কঠিন হয়ে পড়ে। সবই সিকিউরিটি ছাড়া আমাদের তো জীবনটাই অসম্ভব হয়ে যাবে, ফুড ছাড়া, খাদ্য ছাড়াও আমরা বাঁচতে পারবো না। আর এই দেশে থাকার জন্য আমাদের ওই সিকিউরিটি খাদ্য দরকার হবে, ইমিগ্রেশনটা চলে আসে, সবই অঙ্গাঙ্গী ভাবে জড়িত। এগুলো এই একটা থেকে আরেকটা বাদ দিতে পারবে না। তো এই যে যারা এখন যে প্রাইমারিতে করছে তারা এক একটা ফোকাস করছে এক একটা ইন অর্ডার টু অ্যাট্রাক্ট দ্য বেসিক সাপোর্টার, কিন্তু জেনারেল ইলেকশনে আপনার এরা আপনার ইমিগ্রেশনও তাদের বলতে হবে যে ইমিগ্রেশন ছাড়া অর্থনীতির উন্নতি হয় না, যেটা রেগান বুঝতে পেরেছিলেন। রেগান হচ্ছে রিপাবলিকানদের মধ্যে খুব কনজারভেটিভ ছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন এই সেনে যে অ্যামনেস্টি ডিক্লেয়ার করেছিলেন 1982, আপনাদের মনে আছে কিনা জানি না, এবং যার ফলে ইকোনমি ইম্প্রুভ স্টার্টেড ইম্প্রুভিং। এখানে আমরা তো থাকি ফ্লোরিডাতে, এই কাজকর্ম করে মেনটেন্স করে কারা করে? তারা সব ইমিগ্রেন্ট, তারা ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্ট, তারা ওয়ার্ক পারমিটে আসে তারা। এই যদি ইমিগ্রেন্ট আপনি বন্ধ করে দেন, ওই ওয়াল করে দেন, এবং এই ওয়াল এটা তো মানে হাস্যকর ব্যাপার একটা, তো এগুলো চলবে না। এগুলো এই প্রাইমারির জন্যই এরা সমস্ত বলছে, কিন্তু যারা যখন প্রাইমারিতে কাকে হবে আমিও বলতে পারছি না, এখন প্রাইমারি থেকে কারা নমিনেটেড হবে, যারা হবে তাদের কিন্তু বুঝতে হবে যে এই ইমিগ্রেশন সিকিউরিটি ইকোনমি এগুলো সমস্ত অঙ্গাঙ্গী ভাবে জড়িত। আর আমেরিকানরা তারা সবাই চায় যে যারা প্রেসিডেন্ট হবে তারা এটা এই এই সমস্যাটা তুলে ধরবে, আর এই সমস্যার সমাধান ব্যাপারেও তাদের একটা একটা সলিউশন একটা সমাধানের বন্দোবস্ত করা।
অনেক ধন্যবাদ। শ্রোতারা আপনারা শুনছেন ভয়েস অফ আমেরিকা থেকে প্রচারিত হ্যালো ওয়াশিংটন, এবং আমাদের আজকের বিষয় হচ্ছে আমেরিকার রাজনীতিতে অভিবাসন ইস্যু। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের তিনজন অত্যন্ত বিশিষ্ট অতিথি রয়েছেন, ডক্টর জিল্লুর রহমান খান, ডক্টর মেহনাজ মোমেন এবং ডক্টর মোহাম্মদ আবু নাসের। তারা আপনাদের শ্রোতাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। এবারে আরেকটি প্রশ্ন নেওয়া যাক।
আমার বিষয় হচ্ছে আজকে যুক্তরাজ্য সরকার অভিবাসন নিয়ে, এই প্রসঙ্গে আমি বলতে চাচ্ছি যে প্রতিটা দেশে অভিবাসন জনসংখ্যা হয়ে থাকে। তন্মধ্যে যুক্তরাষ্ট্র অনেক বড় রাষ্ট্র, সেখানে অনেক দেশের অভিবাসন বসবাস করে। এই ওবামা সরকার আসার পরে একটা আশানুরূপ বাক্য ঘোষণা ছিল যে অভিবাসন লোকদেরকে উনি গ্রিন কার্ড দিয়া ওই দেশে বসবাস করার সুযোগ দিবে। আমি চাচ্ছি এটা কবে নাগাদ এই কথাটা বাস্তবায়ন হবে। আমেরিকা সবাইকে ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। চট্টগ্রামের লিয়াকত আলী জানতে চাচ্ছেন যে ওবামা সরকার অভিবাসনের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা কবে কার্যকর হবে, কিন্তু উনি তো এখন মাত্র ২ বছর বাকি আছে। তো যাই হোক, আমি প্রথমেই যাচ্ছি ডক্টর মোহাম্মদ আবু নাসেরের কাছে ওবামা সরকারের অভিবাসন নীতি বিষয়ে জানার জন্য।
আমার মনে হয় উনি জানতে চেয়েছিলেন, আমি যদি ঠিকমতো বুঝতে পারি, যে ওবামার যে আর ১.৫ বছরের মতো সময় আছে, এই সময়ের মধ্যে কোন জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করা হবে কিনা। আমি কি ঠিক বলছি?
উনি যেটা আমি শুনলাম যে অভিবাসনের যে হতে পারে, কারণ উনি বলছেন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা হবে কিনা সেটাই বলছেন।
আসলে ওবামা কিন্তু তার নির্বাচনী প্রচারের সময় কোন প্রতিশ্রুতি দেননি যে যারা অবৈধ অভিবাসী দেশে আছে তাদেরকে বৈধ করা হবে। এবং তবে সাধারণত মনে করা হয় যখন ডেমোক্রেটরা ক্ষমতায় থাকে তারা অভিবাসীদের প্রতি অনেক উদার দৃষ্টিভঙ্গি পোষণ করেন, এবং যারা অবৈধভাবে এদেশে কোনো না কোনো ভাবে এসেছে, যারা এদেশে দীর্ঘদিন বসবাস করছে, তাদেরকে ওয়ার্ক পারমিট সহ নানাভাবে বৈধতা দেওয়া হবে। তবে আমেরিকার রাজনীতিতে গত কয়েক বছরে স্পেশালি ওবামা প্রেসিডেন্ট হওয়ার পরে অনেক পোলারাইজেশন ঘটেছে। দেখা যাচ্ছে যে ওবামাকে অনেকেই বিভিন্ন ভাবে সমালোচনা করেন, স্পেশালি যারা রিপাবলিকান পার্টি তারা, এবং এই কারণে ওবামার জন্য খুব অভিবাসন সম্পর্কে অবৈধ অভিবাসীদেরকে বৈধতা দেওয়ার বিষয়ে ওবামা যদি কোনো পদক্ষেপ নেন সেটা অত্যন্ত সংবেদনশীল একটা বিষয় হয়ে দাঁড়ায়, কারণ এখানকার রাজনীতিতে নানা রকম জটিলতা থাকে। তবে আনফরচুনেটলি দেখা গেছে যে যদিও আমরা মনে করি যে ডেমোক্রেটরা ক্ষমতায় থাকলে অভিবাসীদের জন্য আরো অনেক বেশি সুবিধা দেওয়া হবে, কিন্তু আনফরচুনেটলি দেখা গেছে যে গত ৬ বছর বা ৬.৫ বছরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ওবামা প্রশাসন অনেক বেশি কঠোর মনোভাব দেখিয়েছে। একটা পরিসংখ্যানে সেদিন দেখছিলাম যে ওবামা প্রশাসনের সময় সবচেয়ে বেশি সংখ্যক অবৈধ অভিবাসীদেরকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সেই বিবেচনায় আমি বলতে পারি যে আগামী ১.৫ বছরে অবৈধ অভিবাসীদেরকে সুবিধা দেওয়ার মতো কোন সিদ্ধান্ত আমার মনে হয় এই প্রশাসন নেবে না।
ডক্টর মেহনাজ মোমেন,
ওবামা যখন ক্ষমতায় আসেন অবৈধ অভিবাসীদেরকে বৈধ করার কোন প্রতিশ্রুতি দেন?
ডক্টর মেহনাজ মোমেন, আপনি কি আরেকটু জোরে বলবেন?
বলছি যে ওবামা যখন ক্ষমতায় আসেন তখন অবৈধ অভিবাসীদেরকে বৈধ করার প্রতিশ্রুতি উনি দেননি, কিন্তু অভিবাসন নীতির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আমেরিকার রাজনীতিতে এখন অভিবাসন নীতি এমন একটি বিষয় হয়ে গেছে, অভিবাসন নিয়ে রাজনৈতিকভাবে আলোচনা সম্ভব, এবং সেটা কি বলবো মানে সেটা দুই পক্ষই ভিন্ন কারণে করতে চায়, কিন্তু অভিবাসন নীতি প্রণয়ন করা একদম অসম্ভব ব্যাপার হয়ে যাবে। কারণ আপনি যদি এটা কে নির্বাচিত হবে তার থেকেও বেশি এটার এটার কারণ হচ্ছে আপনি যদি দেখেন কংগ্রেস, তারা পুরোভাবে কোন নীতিতে একমত হতে পারছে না। কংগ্রেস এমন ভাবে ডিভাইডেড আছে, এবং সামনেও আগামীতে যে পাওয়ারে আসুক, রিপাবলিকান হোক ডেমোক্রেট হোক, আমার একটা মানে সুষ্ঠু অধিবাসন নীতি আসবে এই জিনিসটা আমি আশা করতে মানে আমি আমি আশা করতে পারছি না আর কি। আর এটার মূল কারণটা হলো যে বছরের পর বছর ধরে মনে করেন গত ৫-৬ দশক ধরে অভিবাসন নীতি কোনো বড় অভিবাসন নীতি ব্যাপক অভিবাসন নীতি আসেনি, বরং যা এসেছে ছোট ছোট নীতি যেখানে বিভিন্ন রকমের রাজনৈতিক সমস্যাকে এমন একটা অভিবাসন নীতি দিয়ে ওটাকে অ্যাড্রেস করা হয়েছে যাতে ওটা খুব অল্প সংখ্যক লোক ওটার অথবা অল্প সংখ্যক ব্যক্তি অথবা কোনো বিশেষ দেশের ব্যক্তি সেটার সুবিধা পায় বা সুবিধা না পায়। তো এর ফলে আমাদের অভিবাসন নীতি এমন একটা নীতি হয়ে গেছে যেটা একটা ভীষণ রকমের একটা বড় নীতি, কিন্তু সেখানে সেটা হচ্ছে বিভিন্ন রকমের ছোট ছোট নীতির সমন্বয়। সেগুলোকে সবগুলোকে ভেঙে একটা সুষ্ঠু অধিবাসন নীতি প্রণয়ন করার জন্য যে ধরনের সহযোগিতা দরকার কংগ্রেস থেকে আমি সেটা আশা করতে পারছি না। কাজে আমি আসলে ব্যক্তিগতভাবে আমি খুবই হতাশ, মানে যেই ক্ষমতায় আসুক না কেন আমি একটা সুষ্ঠু অধিবাসন নীতি এই সামনে আগামীতে আমি দেখতে পাচ্ছি।
এটা তো আপনার এটা প্রেসিডেন্ট যদি ওবামার সাপোর্ট যদি উনি থাকতো সেরকম কংগ্রেসে, কারণ এই সেনেটও আপনার মাইনরিটি ডেমোক্রেটসরা আর হাউস অফ রিপ্রেজেন্টেটিভ মাইনরিটি, তো রেগান ওটা করতে পেরেছিলেন, তার একটা সাপোর্ট ছিল সেই সময়, ডেমোক্রেটসরাও তাদের তো সাপোর্ট দিয়েছিল, রিপাবলিকানসরাও দিয়েছিল সেই সময়, সেই সাপোর্টটা ওবামা নেই এখন কংগ্রেসে, এবং ইউনিল্যাটারালি এক নিজে ইচ্ছা করে উনি এক্সিকিউটিভ পাওয়ারে করতে পারবেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। এক্সিকিউটিভ পাওয়ারে ফরেন ট্রিটিস করা যায় না, আপনার এই যে হোল আপনার ভিয়েতনাম ওয়ারটা করা হয়েছিল এক্সিকিউটিভ অর্ডারের উপরে ভিত্তি করে, এটা মনে রাখবেন, এবং এখনো যে ওবামা যে আপনার ইরানের সঙ্গে যে ট্রিটি হচ্ছে সেটাও কিন্তু এক্সিকিউটিভ অর্ডারের ভিত্তি করে কোনো ট্রিটি নয়, তো এটা ইমিগ্রেশনের পক্ষে এটা প্রযোজ্য কিনা সেটা আপনার আমার মনে হয় এটা প্রযোজ্য নয়। সুতরাং উনি চাইলেও ওই এক্সিকিউটিভ অর্ডার দিয়ে অ্যামনেস্টি করতে পারবেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু একটা কথা আমি বলি যে 11 মিলিয়ন লোক, তার মানে হচ্ছে 1 কোটি 10 লক্ষ লোক, যেখানে আপনার এরা অধিবাসীরা আছেন অবৈধ, তারা কাজ করছে কিন্তু তারা ট্যাক্স দিচ্ছে না, কারণ যে ট্যাক্স দিতে হলে আপনার সোশ্যাল সিকিউরিটি দরকার হবে, স্বাভাবিক তারা তো ইল্লিগাল, এরা যদি কোনো মতে এদের অ্যাবজর্ব করতে পারে তাহলে দেশের বিরাট উন্নতি হবে। এই যে মোটামুটি যে রিসেশন একটা সম্ভাবনা দেখছেন, সেই রিসেশনের সম্ভাবনাটা চলে যাবে, যেটা আমার মনে হয়। সুতরাং এটা তো আমি মনে করি যে এটা সবের পক্ষেই একটা বিরাট ব্যাপার যে অধিবাসীর ব্যাপারে একটা যেটা এরা এগিয়ে যাচ্ছিলেন কিন্তু সুন্দরভাবে, কিন্তু তারপরে এই যে বুশও করলেন, তারপরে অন্যান্যরাও তারা পিছিয়ে পড়লেন, কিন্তু ওবামা এই ব্যাপারটা ধরে রাখবার চেষ্টা করেছেন, এবং আমার মনে হয় ওবামার একটা বিরাট একটা সাংঘাতিক কন্ট্রিবিউশন হবে যদি এই ব্যাপারে এই 1.5 বছরের মধ্যে উনি এর একটা মোটামুটি সমাধান করে যেতে পারেন।
অনেক ধন্যবাদ। আপনারা শ্রোতাদের আবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে আমেরিকার রাজনীতিতে অভিবাসন ইস্যু। এবারে আমরা আরেকটি প্রশ্ন নেব।
হ্যালো ওয়াশিংটন, আমি লিলি রহমান বলছি ভার্জিনিয়া থেকে। যেটা মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের অভিবাসনের ব্যাপারটা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিচ্ছে এখনকার পলিটিক্যাল ইস্যুর এক পর্যায়ে, এবং এই জিনিসটা আগামীতে হয়তো আরো বেশি দেখা দেবে, কারণ একটা জিনিস যে ইমিগ্রেন্টস যারা এই দেশে ছোট থেকে পড়াশোনা করে অ্যাটলিস্ট হাই স্কুল ডিপ্লোমা শেষ করেছে তারা একটা ভবিষ্যতের স্বপ্ন দেখে, আরো বেশি পড়াশোনা করে এগিয়ে যেতে পারবে এই দেশে, হয়তো আরো বেশি কন্ট্রিবিউট করতে পারবে সেটারই স্বপ্ন দেখে, কিন্তু একটা বাধা হচ্ছে তাদের জন্য। সো এই জিনিসটা হয়তো একটু বেশি তলিয়ে দেখা উচিত যে কতটা এদের জন্য সহায়তা করা যায়। এখানে তো আরো দেশ থেকে অনেকে ডাইভার্সিটি ভিসা বা অন্যান্য ব্যাপারে আসে, কিন্তু যারা পড়েছে এত বছর তাদের জন্য ভবিষ্যতে এটা একটা ওয়ার্ক ফোর্স ডেভেলপ করবে ভবিষ্যতে আশা করি, এবং তাদের কন্ট্রিবিউশনও অনেক গুরুত্বপূর্ণ আমি মনে করি। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ ডক্টর জিল্লুর রহমান খান। আপনি ওই ওয়ার্কফোর্স এর কথাই বলছিলেন এবং কর দেওয়ার কথা বলছিলেন, তো আপনার কাছেই যাচ্ছি, আপনিও পড়ান, আপনারা তিনজনই আমাদের অতিথি, আজকের অতিথি আপনারা তিনজনই পড়ান এবং ছাত্রছাত্রীদের সঙ্গে আপনাদের, তো আপনারা কি মনে করেন ডক্টর জিল্লুর রহমান খান, আপনি আগে বলুন।
না, আমার তো মনে হয় যেটা বলছিলাম যে এটা সব এক অঙ্গাঙ্গী ভাবে জড়িত, এই যে আপনার যে অভিবাসনের ব্যাপার, এই অবৈধ অভিবাসীরা তারা কিন্তু কন্ট্রিবিউট করে যাচ্ছে, তারা তাদের ছাড়া কিন্তু অনেক অসুবিধা হয়েছে। আপনাদের এই যে আমি একটু আগে উদাহরণ দিলাম না, যে আমি তো মাঝে মাঝে এদের সঙ্গে কথা বলি, এরা আসে, এসে এদের বাচ্চা কাচ্চারা পয়দা হয়েছে এখানে, কিন্তু এ যে আপনার ট্রাম্প যেটা বলছে যে বাচ্চারা এখানে জন্মগ্রহণ করলেও তারা থাকতে পারবে না, হয় না? এটা একবার হয়েছিল, এটা উঠেছিল আপনার 1850s এর দিকে, এই সমস্যাটা উঠেছিল যখন স্লেভারি থেকে, সাউথের থেকে স্লেভরা নর্থে গিয়ে দে এনজয় ফ্রিডম, নর্থে গিয়ে তাদের নিজেরা বিজনেস করতে করতে, কিন্তু তাদের বাচ্চা কাচ্চারা তাদের সিটিজেনশিপ তাদের হবে না। এবং এই ব্যাপারে একজন একটা ইয়ে করলেন, একটা বিজনেসম্যান গ্রেট স্কট বলে, একটা আফ্রিকান আমেরিকান, তার স্লেভ সন অফ এ স্লেভ, তিনি বললেন যে না, এটা আমাদের কনস্টিটিউশনে রাইট আছে আমাদের সিটিজেনশিপ নেওয়া। তো গ্রেট স্কট ভার্সেস দি ইউনাইটেড স্টেটস 1857, এখানে সুপ্রিম কোর্ট ডিসিশন দিল যে হ্যাঁ, দেশের বৃহত্তর স্বার্থের জন্য এই স্লেভসের বাচ্চা কাচ্চারা আমেরিকান সিটিজেন হতে পারে না, এখানে জন্ম হওয়ার পরেও তারা হতে পারে না। 1857 গ্রেট স্কট ভার্সেস ইউনাইটেড স্টেটস। এরপর তারপরে 1857 এই রিপাবলিকান পার্টি হল 1854 উইসকনসিনে করল, 1859, 57, 58, 59 এ লিঙ্কন একটা স্ট্যান্ড নিলেন যে না, এটা হতে পারে না। এবং তারপরে আপনারা সবাই জানেন যে সিভিল ওয়ার শুরু হয়ে গেল, সিভিল ওয়ারের পরে 1864 লিঙ্কনের মৃত্যুর আগেই তারা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করলেন, 14th অ্যামেন্ডমেন্ট, 13th তাদের স্লেভারিটা শেষ করে দেওয়া হলো, আর 14th রাইট অফ সিটিজেনশিপ অ্যাসিওর করা হলো, 14th অ্যামেন্ডমেন্ট টু দ্য কনস্টিটিউশন। এবং এরা যদি বলে যে এখন এই ইমিগ্রেন্টের বাচ্চা কাচ্চাদের নিয়ে তোমরা চলে যাও, এটা তো হবে না, এটা তো চেঞ্জ করতে হবে আমেরিকান কনস্টিটিউশন, 14th অ্যামেন্ডমেন্ট। আর কনস্টিটিউশন চেঞ্জ করা তো মুখের কথা নয়, আপনারা জানেন তো, 2/3 মেজরিটি ইন বোথ হাউসেস করতে হবে, তারপরে 3/4 অফ দি ইউনাইটেড স্টেটস এর সাপোর্ট নিতে হবে ফরেন অ্যামেন্ডমেন্ট, অত সোজা নয়। তো ট্রাম্প সাহেব আর তারা যতই উচ্চ স্বরে এই সমস্ত বলে থাকেন, এগুলা মানে সম্ভবপর নয়, এবং এটা এগুলো বাদ দিয়ে এদের দেশের বৃহত্তর স্বার্থের জন্য এদের এই যে আমি 11 মিলিয়ন পিপল যারা আছে তাদের বাচ্চা কাচ্চা দিয়ে নিয়ে তারা কোথায় যাবে, এবং এরা একটা বিরাট একটা কন্ট্রিবিউশন রেখে যাচ্ছে, এবং এদের দিকে তাকে ফর হিউম্যানিটি এবং কনস্টিটিউশন বলে যে আইডিয়ালস অফ আমেরিকান কনস্টিটিউশনকে তুলে ধরতে হবে, লাইফ
অনেক ধন্যবাদ। ডক্টর লিলি রহমান যে ছাত্র ছাত্রীদের কথা বলছিলেন, তাদের পড়াশুনোর কথা, যেটা ড্রিম অ্যাক্ট আমার যদ্দূর মনে পড়ছে, ডক্টর মেহনাজ মোমেন,
হ্যাঁ, ড্রিম অ্যাক্টে যেটা করা হয়েছে সেটা আর কি, এই যে সমস্ত অধিবাসীরা শিশু অবস্থায় এই দেশে এসেছে, তারা যাতে এই দেশের নাগরিক হবার একটা সুযোগ পায়, কিন্তু এটা এটারও মানে এটা যে সময় প্রবর্তন করা হয়েছিল কন্ট্রোভার্সি আছে, সে সময় আমেরিকা দুটো যুদ্ধে জড়িত ছিল, ড্রিম অ্যাক্টের জন্য এলিজিবল হওয়ার জন্য একটা শর্ত ছিল যুদ্ধে যোগদান করা, এগুলো প্রবলেমেটিক পার্ট আছে। তো ওবামা তার আপনার এক্সিকিউটিভ অর্ডার ইউজ করে দুটি জিনিস করেছেন, উনি এই সমস্ত যারা যারা যে সমস্ত অধিবাসীরা শিশু অবস্থায় এদেশে এসছে তাদেরকে যাতে ডিপোর্ট না করা হয় ওইটা উনি বন্ধ করেছে, এবং তারা যাতে এই দেশে কাজ করার বৈধভাবে কাজ করার সুযোগ পায় এটা উনি করেছেন। কিন্তু এটা এই দুটাই খুবই খুবই টেম্পোরারি সলিউশন। আমি আরেকটা খালি উদাহরণ দিতে চাই আপনার করলেন ওনার সাথে একমত হয়ে, আপনি যদি পাশের দেশ কানাডার দিকে তাকান, এই গত 5-6 বছরে তারা অভিবাসন নীতি ব্যাপক পরিবর্তন করেছে এবং প্রচন্ডভাবে লাভবান হয়েছে। 2008-এ যে ওয়ার্ল্ড ওয়াইড যে রিসেশন চলল তার মধ্যে কানাডা অন্যতম দেশ যারা খুবই খুবই কম ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তার একটি কারণ হচ্ছে তাদের এই অভিবাসন নীতি, যে কারণে অনেক অনেক ছাত্রছাত্রী যারা আজকে আমেরিকা থেকে না এসে কানাডায় যাচ্ছে, কারণ ওদের বিশেষ করে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে ওদের যে নীতি, কেউ যদি কানাডিয়ান ইউনিভার্সিটিতে এক বছর বা মানে কোনো একটি ডিগ্রি করে তারপর বেরোনোর সাথে সাথে তার ডিগ্রির সাথে তাকে একটা ওয়ার্ক পারমিট দেওয়া হয়, মানে মূলত তাকে ওই দেশে থাকার সুযোগ দেওয়া হয়। এবং এটার কারণে কানাডার, এটা একটা কারণ, কিন্তু এই কানাডার অর্থনীতির অনেক অনেক উন্নতি হয়েছে। কাজে আপনি যদি শুধু এই উদাহরণটুকুর দিকেই তাকান তাহলে বোঝা যাচ্ছে যে এই অধিবাসন নীতি প্রণয়ন না করে অবৈধ অধিবাসীদেরকে এই মেইন স্ট্রিম সোসাইটিতে না এনে আমরা নিজেদের ব্যাপক অর্থনৈতিক ক্ষতি।
ডক্টর মোহাম্মদ আবু নাসের।
জি, ড্রিম একটা কথা আপনি এবং ডক্টর লিলি রহমান বলছিলেন, ড্রিম অ্যাক্ট কিন্তু সিনেটে পাস হয়েছে, বাট বহু বছর ধরে সেটা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এ রয়েছে এবং সেখানে সেটা অগ্রসর হচ্ছে না। আপনি জানেন যে আমেরিকার যে কোনো একটি আইন কার্যকর করতে হলে প্রেসিডেন্টের সিগনেচার পেতে হলে সেটা আমেরিকার যে পার্লামেন্ট রয়েছে সেই পার্লামেন্টের দুই কক্ষেই সেটা পাস হতে হয়। আনফরচুনেটলি আপনার রিপাবলিকানদের অসহযোগিতার কারণে ড্রিম অ্যাক্টটি আর পাস হতে পারছে না। প্রেসিডেন্ট ওবামা কয়েকটি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে ড্রিম অ্যাক্টের অংশ বিশেষ তিনি বাস্তবায়ন করার চেষ্টা করছেন। তবে আমার যেটা মনে হয় যে প্রেসিডেন্ট ওবামা যখন ক্ষমতা নিয়েছিলেন তখন তিনি তার শুরুর দিকে বলেছিলেন যে কম্প্রিহেন্সিভ ইমিগ্রেশন রিফর্ম অ্যাক্ট নামে একটি পূর্ণাঙ্গ অভিবাসন আইন তিনি করার চেষ্টা করবেন। তিনি প্রথম দিকে চেষ্টা করছিলেন, তিনি কংগ্রেসের সাথে কথা বলার চেষ্টা করছিলেন, কিন্তু আনফরচুনেটলি দেখা যাচ্ছে যে গত কয়েক বছরে তিনি সেই বিষয়টির উপর আর জোর দেননি। সম্ভবত এই বিষয়ে জেনে যে তিনি যদি এখন চেষ্টা করেন, এখন যে কংগ্রেসের যে মেকআপ সেই মেকআপ থাকে যদি বজায় থাকে তাহলে তিনি সেটা সফল হবেন না, এই কারণে হয়তো তিনি চেষ্টা করছেন না। তবে আমার মনে হয় এই বিষয়ের দিকে তার আরেকটু বেশি নজর দেওয়া উচিত, কারণ তিনি অভিবাসীদের প্রচন্ড সমর্থন নিয়েই ক্ষমতা এসেছেন এবং তার যে ইলেকটোরেট তারাও চান যে অভিবাসন পূর্ণাঙ্গ নীতিমালা হোক। আনফরচুনেটলি আমেরিকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অভিবাসন নীতিমালা খুব একটা বেশি গুরুত্ব পাচ্ছে না।
অনেক ধন্যবাদ মোহাম্মদ আবু নাসের। আমরা শ্রোতাদের আবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আজকের বুধবার আমাদের নিয়মিত অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন শুনছেন। আজকের বিষয় হচ্ছে আমেরিকার রাজনীতিতে অভিবাসন ইস্যু, এবং আমাদের তিনজন বিশেষ অতিথি হচ্ছেন ডক্টর জিল্লুর রহমান খান, ডক্টর মেহনাজ মোমেন এবং ডক্টর মোহাম্মদ আবু নাসের। এবারে আমরা আরেকটি প্রশ্ন নেব।
মোহাম্মদ আশরাফ মির্জা
বলুন।
আমি ওয়েস্ট বেঙ্গল তখন না বাঁকুড়া থেকে, এই যে অবৈধ অভিবাসন রোধটা যে কঠোর আইন হচ্ছে যুক্তরাষ্ট্রে, এটা কেন হচ্ছে? আমেরিকা যুক্তরাষ্ট্রের যে রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং সিকিউরিটি এর ক্ষেত্রে কিছু কিছু প্রভাব ফেলছে?
ধন্যবাদ। মোহাম্মদ আশরাফ মির্জা পশ্চিমবঙ্গ থেকে কল করছেন। তার ধারণা যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কঠোর আইন করা হচ্ছে, এর কারণ কি? এটা কি নিরাপত্তার কারণ না অন্য কোন কারণ? ডক্টর জিল্লুর রহমান খান।
এটা এখন নিরাপত্তার দিকে নজরটা যাচ্ছে এবং সবাই জানো কেন এই নজরটা যাচ্ছে। তবে ইমিগ্রেন্টস যারা আছেন তাদের মধ্যে আমি যতটুকু বুঝতে পাচ্ছি তাদের মধ্যে কিন্তু একটা বিরাট সাপোর্ট আছে আমেরিকার জন্য। আমেরিকাটা ইউনিক একটা দেশ, এটা পৃথিবীতে এরকম দেশ কোনোদিন হয়নি। একবার হয়েছিল রোমান যে এম্পায়ার সেটা হয়েছিল, সেদিকে ইমিগ্রেন্টসদের তারা এই চালিয়েছেন 700 বছর চালিয়েছেন। আমেরিকা মাত্র 200 বছর একটু উপরে, হয়তো 230 বছর একটু উপরে। তো এর একটা বিরাট সম্ভাবনা ইমিগ্রেন্টসদের দিয়ে এই যে সিকিউরিটির কথাটা তুললেন এটা আছে, কিন্তু এটা সামান্য ব্যাপার। বড় কথা হচ্ছে ইমিগ্রেন্টসদের দিয়ে দেশটার উন্নতি হয়েছে, এই ইমিগ্রেন্টসদের দিয়েই দেশটার আরো উন্নতি হবে। আপনারা যদি সিলিকন ভ্যালিতে যান ক্যালিফোর্নিয়া যেখানে ইনোভেশন হচ্ছে, আপনি দেখবেন যে ইনোভেটরসরা সব কিন্তু ইমিগ্রেন্ট, বেশিরভাগই ইমিগ্রেন্ট, আমি সব বলবো না কিন্তু বেশিরভাগ ইমিগ্রেন্ট। এবং আজকে যেই অ্যাডভান্সমেন্ট গুলো আপনারা দেখছেন এমনকি আপনার যে ফেসবুকে যাচ্ছেন, ফেসবুকে আপনার যে দেখছেন সেখানেও কন্ট্রিবিউশন টু ইমিগ্রেন্টস, এবং একজন বাঙালি ইমিগ্রেন্টও আছে তিনি এটা ওই ফেসবুকের একটা কন্ট্রিবিউটর ছিলেন, একটা বাঙালি ইমিগ্রেন্ট। তো এগুলো আপনার মনে রাখতে হবে যে ইমিগ্রেন্ট ছাড়া এই দেশের এত উন্নতি হতো না, আর ইমিগ্রেন্ট ছাড়া এই দেশটা এগিয়ে যেতে পারবে না। তো এটা আমার তো একটা বিরাট আশা যে ওবামা, তার বাবা ছিলেন, তিনি ইমিগ্রেশন অ্যাপ্লাই করেন না কিন্তু হার্ভার্ডে গেছিলেন, তার মা পরে ইন্দোনেশিয়ানকে বিয়ে করে ইন্দোনেশিয়া গেলেন, ওবামা জন্ম হলো আমেরিকাতে, এবং ওবামা তো বুঝতে পারে যে ইমিগ্রেন্টসের যে কত বড় একটা তাদের একটা কন্ট্রিবিউশন, কত বড় দেশের একটা সম্ভাবনা তারা এগিয়ে নিয়ে গেছেন, এটা তো ওবামা বুঝতে পারবেন। এবং আমার আশা যে এই দেড় বছরের মধ্যে ওবামা হয়তো কিছু করে যেতে পারবেন।
অনেক ধন্যবাদ ডক্টর মেনাজ মোমেন।
আমি আসলে এতটা আশাবাদী নই, কারণ এখন যদি কোনো এক্সিকিউটিভ অর্ডার পাস করতে হয় সেটার রাজনৈতিক একটা কনসিকোয়েন্স আছে যেটা হয়তো ডেমোক্রেটদের জন্য ভালো নাও হতে পারে। তবে ওবামার ক্ষেত্রে আমি বলবো যে উনি যে দুটি এক্সিকিউটিভ অর্ডার পাস করে এত সমালোচনার সম্মুখীন হলেন, ওই দুটি এক্সিকিউটিভ অর্ডার যদি আরেকটু ব্যাপক হতো তাহলে আরো অনেক বেশি মানুষ হয়তো আরো একটু নিরাপত্তা পেত। তাহলে এই দিক দিয়ে আমার কাছে মনে হয় যে স্ট্র্যাটেজিক্যালি মানে একটা ভুল হয়েছে। আমি আসলে আশা করছি না আগামী দেড় বছরে কিছু ঘটবে। আর প্রশ্নকর্তার প্রশ্ন যদি ফিরে যায় যে এই অধিবাসনের ব্যাপারটি রাজনীতিতে কেমন ফেলছে, এখানে একটা খুব বড় কথা যে আমরা যদি এই 11 মিলিয়ন অবৈধ অধিবাসীর কথা বলি, তাদের বেশিরভাগই হচ্ছে আপনার লো পেইড জবে কাজ করে বা তার যেভাবেই হোক ওনারা মানে কাজ করছেন, এবং সেই জন্য এবং যেহেতু ওনাদের ভোটাধিকার নাই তাদের তাদের মতামত বা তাদের কি বলবো মানে তাদের আসলে কোনো রাজনৈতিক কোনো ভয়েস নাই। এটা এটা একটা নির্মম শক্তি, তারা এই দেশে যতদিন ধরেই থাকে সমাজের যত ওতপ্রোত ভাবে সমাজের অংশ হতে পারে কিন্তু তাদের আসলে কোনো রাজনৈতিক পাওয়ার নাই। এখন এই জিনিসটাকে তাদের এই দাবিটাকে তুলে ধরতে হবে অন্য অন্য মানুষের যাদের এই রাজনৈতিক ক্ষমতা আছে। সেই জন্য আমরা অনেক সময় এই হিসপ্যানিকদের পলিটিক্যাল পার্টিসিপেশনের কথা উঠে, কিন্তু এটা শুধু আপনার অভিবাসন শুধু হিসপ্যানিকদের ব্যাপার তো নয়, এটাকে যে দলই আমরা আশা করছি হয়তো ডেমোক্রেটরা একটা অভিবাসন নীতি প্রণয়ন করতে চান তাদেরকে এই অভিবাসন সম্পর্কে যে আলোচনা হয় এই আলোচনাটাকে একটা ব্যাপক জায়গায় নিয়ে আসতে হবে, এটাকে অর্থনীতির সাথে যুক্ত করতে হবে। এটা যদি তারা করতে পারে তাহলে একটা অভিবাসন নীতি আপনার সম্ভাবনা আছে। কিন্তু এভাবে করে অভিবাসনের অভিবাসনের বিষয়টি আপনার খুব একটা আপনার রেশিয়াল এথনিক জায়গা থেকে আলোচিত হয় খুব কম সময়ে অর্থনীতির সাথে সম্পৃক্ত হয়ে আলোচিত হয়, আমার কাছে মনে হচ্ছে যে সেটা একটা বিরাট স্ট্র্যাটেজিক্যাল ভুল। এইটা প্রথমে ঠিক করতে হবে, এই বিষয়টাকে একদম কেন্দ্রে নিয়ে আসতে হবে এবং অর্থনীতির সাথে এটার যে সম্পৃক্ততা এটা একদম মানুষের মনে ভালোভাবে ঠিক করতে হবে।
অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আবু নাসের।
প্রশ্নগত যে বললেন যে অভিবাসন বিরোধী কঠোর আইন হচ্ছে কেন, সত্যি কথা বলতে কি কঠোর কিন্তু কোনো আইন গত কয়েক বছরে হয়নি এবং আগামী কয়েক বছর হবে বলে আমার মনে হয় না।
এটা বোধ হয় পারসেপশন কিছুটা,
হ্যাঁ পারসেপশন, যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনার পলিটিক্যাল রেটরিক, যে সম্পূর্ণ একটা রাজনৈতিক কারণে বলা হচ্ছে। এবং আমার আমিও বিশ্বাস করি যদি রিপাবলিকানরাও ক্ষমতায় আসে হোয়াইট হাউসে যায় তাহলে আমার মনে হয় না তারা খুব কঠিন কোনো আইন করবে যার ফলে অভিবাসন একদম বন্ধ হয়ে যাবে, সেরকম কিছু হবে না। তারা রাজনৈতিক কারণে বলছেন তারা সেটা জানেন, তবে অভিবাসন যারা এদেশে রয়েছেন তাদের যাতে আরো ভালো হয় সেরকম বা যারা অবৈধ অভিবাসী রয়েছেন তারা যাতে বৈধ হতে পারেন সেরকম কোন নীতিমালা বা নতুন আইন আগামী কয়েক বছরে কার্যকর হবে কিনা তাতে আমার ঘোরতর সন্দেহ রয়েছে।
অনেক ধন্যবাদ, আমাদের সময়ও প্রায় শেষ হয়ে আসছে। আচ্ছা আপনারা কি মনে করেন যে আমেরিকার বিভিন্ন এলাকায় অভিবাসনের বিষয়টি বিভিন্নভাবে প্রভাব রাখে, ডক্টর জিল্লুর রহমান খান?
হ্যাঁ, এটা নিশ্চয়ই আপনার বর্ডারিং যে স্টেটগুলো আছে মেক্সিকোর সঙ্গে যে বর্ডারিং স্টেট সেখানে তো এটার প্রভাবটা অনেক বেশি, এবং এবং ইন্টারেস্টিংলি যে টেক্সাস, অনেকে ভাবছেন যে অধিবাসনের ব্যাপারে টেক্সাসের খুব কড়াকড়ি বা একটা আইন করবে, টেক্সাস কিন্তু এদের কিন্তু এমনি তারা রিপাবলিকান তাদের আছে, কিন্তু অধিবাসনের ব্যাপারে কিন্তু ওরা অনেকটা উন্নত মনের প্রকাশ পাওয়া যাচ্ছে ওদের কাছ থেকে। কারণ যে তারা দেখছেন যে এই অভিবাসীদের জন্যেই টেক্সাসের যে এত উন্নতি হয়েছে এটা একটা বিরাট দান অভিবাসী, এটা তারা বুঝতে পেরেছে। এবং এই অ্যারিজোনা বলেন আপনার, এই এইরা সমস্ত যে দেশগুলো আছে সাউথের দিকে যে বর্ডারিং দেশ, ক্যালিফোর্নিয়া ধরুন, ক্যালিফোর্নিয়ায় ধরেন সাউথ ক্যালিফোর্নিয়া বর্ডারিং দেশগুলো, সেখানেও আপনারা তারা বুঝতে পারছেন যে দরকার এই ইমিগ্রেন্টস ছাড়া উন্নতি হবে না। ইমিগ্রেন্টস এট ডিফারেন্ট লেভেল, ইমিগ্রেন্টস এট দ্য হাইয়েস্ট লেভেল, যেটা আমরা সবাই এসছি ওই ইমিগ্রেন্টস হিসেবে এসছি, ফুলব্রাইট স্কলার হিসেবে এসছি এই দেশে, যারা আপনার আমার যে ফেলো যে প্যানেলিস্ট তারাও এসছেন H1 ভিসাতে এসছেন, এবং আস্তে আস্তে তারা দে আর রেকগনাইজ অ্যাজ প্রোডাক্টিভ আমেরিকান সিটিজেন, ভালো কথা। কিন্তু তারা যে লোয়ার লেভেলও যারা আছেন তাদের বাচ্চা কাচ্চারা কিন্তু খুব ট্যালেন্টেড। তো আমি তো দেখি আমার কিছু আছে ল্যাটিন আমেরিকান কিছু আছে, তাদের বাচ্চা কাচ্চারা দেখছি যে তাদের একটা বিরাট একটা ইনসেন্টিভ আছে, তাদের একটা ইনোভেটিভ একটা কেপেবিলিটি আমি লক্ষ্য করছি, এবং তারাও এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং এই যে সার্কুলেশন অফ দ্য ইলিট যেটা আমরা বলি সেটা কিন্তু আমেরিকায় একটা বিরাট একটা আকার ধারণ করেছে, এবং এটার জন্যই দেশটাকে এত এগিয়ে আসবে, এবং এর জন্যই দেশটা আরো এগিয়ে যাবে। এবং ইমিগ্রেশনের ব্যাপারে এখন আমি মনে করি যে সবারই একটা
অনেক ধন্যবাদ, আমাদের সময় শেষ হয়ে আসছে, আমরা আরেকটি প্রশ্ন নিতে পারবো তারপরে শেষ করে দিতে হবে। হ্যালো,
আসসালামু আলাইকুম, আমি গাজীপুর থেকে বলছি,
বলুন।
হ্যালো ওয়াশিংটন কে ধন্যবাদ খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম করার জন্য। আজকের বিষয় যে অভিবাসন আমেরিকায়, সেটা আমার মনে হয় যেমন প্রস্তাব করা হলো যে যদি এখানে আমেরিকান যারা বাংলাদেশ বা অন্যান্য রাষ্ট্র থেকে এখানে বসবাস করেন তাদেরকে নাগরিকত্ব দিলে তারা তাদের কর্মজীবন আরো বেগবান করতে পারবে, এটা আসলে কিভাবে করা যায় আলোচনার সাপেক্ষে এটা হলে মনে হয় ভালো হয়। ধন্যবাদ আপনাদের।
ধন্যবাদ। খুব চট করে যদি মোহাম্মদ আবু নাসের আপনি এটা ইস্যুটা ইয়ে করেন যে মাসুম বিল্লা যেটা করলেন যে অভিবাসীরা নাগরিকত্ব পেলে তাহলে তাদের কাজের অনেক বেশি সুবিধা হবে।
অ্যাবসলুটলি, যদি অভিবাসীরা নাগরিকত্ব পান তাহলে তাদের যে ইকোনমিক রাইটস, পলিটিক্যাল রাইটস, সোশ্যাল রাইটস, সেগুলো সমস্ত কিছু অনেক শক্তিশালী হয়। এবং আপনার যেটা অভিবাসীরা এখন যেটা হচ্ছে যে আপনার অ্যামনেস্টির মাধ্যমে নাগরিকত্ব দেয়া, সেটা সম্ভবত হবে না, খুব শীঘ্রই হবে না। এখন যেটা করতে হবে, যারা বাংলাদেশ থেকে যদি কেউ অবৈধভাবে এখানে এসে থাকেন তাদেরকে আমাদের জন্য, যেমন ধরেন আপনার যে তাদের বৈধ হওয়ার সুযোগ, আসলে যদি তারা রাজনৈতিক অভিবাসী হয়ে থাকেন তাহলে তারা আস্তে আস্তে ডেফিনেটলি বৈধ হবেন, তারা এখনো বৈধ অবস্থায় আছেন এবং তারা নাগরিকত্ব পাবেন। কিন্তু রাজনৈতিক অভিবাসী ছাড়া অন্য যারা অবৈধভাবে এসেছেন তাদের পক্ষে বৈধ হওয়া বা নাগরিকত্ব পাওয়া খুব কঠিন হবে, যদি না কোনো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল না দেয়া হয়ে থাকে, যদি না কোনো চ্যানেল অ্যামনেস্টি না দেয়া হয়ে থাকে।
অনেক ধন্যবাদ। আমাদের হাতে এখন একেবারেই আর সময় নেই। ডক্টর জিল্লুর রহমান খান, ডক্টর মেহনাজ মোমেন এবং ডক্টর মোহাম্মদ আবু নাসের, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। যে সকল শ্রোতার প্রশ্ন নিতে পারিনি তাদের কাছে সত্যি ক্ষমা চাইছি। আজ তাহলে এখানেই শেষ করছি, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।